দিনে ভাই বোনেরা, আমাদের গত সপ্তাহে আলোচনা হচ্ছিল উযুর পূর্বে যে সমস্ত বেদাত আমরা করি বা আমাদের সমাজে চালু আছে সেই প্রচলিত বেদাত নিয়ে আলোচনা হচ্ছিল। আর বলা হয়েছিল যে উযুর ভিতরে যে সমস্ত বেদাত আছে সেগুলো আমরা আগামী ক্লাসে আলোচনা করব। তো আজকে আমরা জেনে নিব উযু শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যে সমস্ত বেদাত আমরা করি তার মধ্যে প্রথম হল উযু শুরুতে মুখে নিয়াত পড়া বা বলা, এভাবে মুখে উচ্চারণ করে অথবা বাংলাতে বলা যে আমি এখন উযু করছি, মুখে উচ্চারণ করে কিছু বলা, এটা হলো সম্পূর্ণ বিদআত, এর কোন ভিত্তি নেই। এমর্মে সহিহ বুখারীর প্রথম হাদিস বলছেন যে ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়াত সকল কাজের ফলাফল নির্ভর করে নিয়তের উপরে, অর্থাৎ নিয়াত নাই সেই কাজের সফলতা নাই। প্রত্যেক কাজে নিয়াত আছে, নিয়াত করতে হবে, কিন্তু নিয়াত পড়তে হবে এ মর্মে কোনো সহিহ হাদিস নাই। যা আছে বানাওয়াট, জাল, মানুষের তৈরি। এ ব্যাপারে হানাফি মাজহাবের ইমাম ইবনুল হুমাম হানাফি বলেন যে হাদিসের কিছু হাফিজ বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সহি এবং জয়ীফ কোন সনাদেও একথা প্রমাণিত নেই যে তিনি সালাতের শুরু করার সময় অথবা উযু শুরু করার সময় বলতেন যে আমি উযু শুরু করতেছি, অর্থাৎ নাওয়াইতু আন আতাওয়াজ্জা অথবা নাওয়াইতু আন উসাল্লি। কোন বরং এ কথা বর্ণিত আছে যে তিনি তাকবীর দিতেন, তাই মুখে নিয়াত পড়া একটা বেদাত, এর কোন ভিত্তি নেই। এটা হল ফাছল কাদির একম খণ্ড পৃষ্ঠা নাম্বার 108, হানাফিদের লেখা ফাছল কাদির এক নম্বর খণ্ডের পৃষ্ঠা 108 নম্বর পৃষ্ঠায়। তো তাদের ভিতরেও এ ধরনের কথা আছে, তারপরও আমাদের সমাজে প্রচলিত আছে নিয়াত পড়তেই হবে। আমাদের দেশে কিছু কায়দা সিফার আছে, সেগুলো তো লেখা আছে যে নিয়াত কিভাবে পড়বে, কখন পড়বে, কোন অর্থে পড়বে, যার কোন দলিল নাই, যার কোন প্রমাণ নাই। সুতরাং যেটার কোন প্রমাণ নাই সেটা আমল করা, আর সেটা করাই হল বিদআত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন, অন্যদিকে বলছেন মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিনহু ফাহুয়া রাদ্দ, এমন কোন কাজ, এমন কোন আমল যা আমার আদেশ নাই, আমার নির্দেশনা নেই, অথবা এমন কোন কাজ যে তৈরি করলো সে সমস্ত আমল যার ব্যাপারে আমার কোন আদেশ নাই, আমার কোন পরিহার করতে হবে। এ ব্যাপারে আল্লামা শাফি হানাফি রাহিমাহুল্লাহ তিনি বলেন হিলিয়া হতে এতটা বাড়তি আছে যে চার ইমাম থেকেও মুখে নিয়াত পড়ার কোন প্রমাণ নেই। স্বামী একম খণ্ড 386 পৃষ্ঠা। এভাবে হানাফি মাজহাবের আলেমগণই বলেছেন যে এটা হল বানাওয়াত, ভুয়া, মিথ্যা। সুতরাং উচ্চারণ করে, মুখে উচ্চারণ করে কোন নিয়াত পড়া জায়েজ নয়, এটা বেদআত। অতএব যে কাজ নবী সাল্লাল্লাহু আলাইহি করেননি, যে কাজ সর্বদা যে করে সে বেদআতি। সুতরাং এ সমস্ত বেদআতিদের থেকে দূরে থাকতে হবে, আর পারলে দাওয়াতি কাজ চালিয়ে যেতে হবে। তো এটা হলো একটা যে উযু শুরুতে নিয়াত পড়া বা বলা, এটা বেদাত। আর সহি হলো যে নিয়াত করতে হবে মন্ত্র থেকে। নিয়াত শব্দটি আরবি শব্দ, সহিহ বুখারীর প্রথম হাদিস, সংকল্প করা, মনে মনে ইচ্ছা করা, সেটা হবে নিয়াত। এরপরে দ্বিতীয় হলো উযু করার শুরু করার পর যে আমরা একটা কাজ করি সেটা হলো উযু শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম, আল ইসলামু হাক্কুন ওয়াল কুফরু বাতিলুন ওয়াল ইমানু নূরুন ওয়াল কুফরু জুলমাতুন এভাবে দোয়া পাঠ করা, এটা সম্পূর্ণ ভুয়া বানাওয়া। যা অনেকে পড়ে, যা শুনি, যা অনেকে পড়তেছে, এই ধরনের দোয়া পড়ে থাকে, এটার অর্থ হলো যে আল্লাহ তাআলার নামে শুরু করতেছি যিনি দয়াময়, দয়ালু। ইসলাম হলো হক, আর কুফুর হলো বাতিল, ইমান হলো নূর, আল কুফর হলো অন্ধকার। তো এটা ভুয়া বানাওয়াট। উক্ত দোয়ার প্রমাণে কোন সহি হাদিস বা কোন সহি দলিল নেই। যদিও মাওলানা আশরাফ আলী থানভি রাহিমাহুল্লাহ হানাফিদের একজন কট্টরপন্থী আলেম, আল্লাহ তার উপর রহম করুন, উক্ত দোয়া তার যে কিতাব তিনি লিখেছেন পূর্ণাঙ্গ নামাজ শিক্ষা ও জরুরি মাসনা মাসাইল, এই নামক বইয়ে যে তিনি এই কথাটা উল্লেখ করেছেন, কিন্তু তিনি কোন দলিল দেননি, কোন প্রমাণ দেননি, শুধু লিখেছেন। আর তার অন্ধ অনুসরণ আমাদের দেশের, আমাদের সমাজের অন্ধ অন্ধ ব্যক্তিরা করে থাকে, যেটাকে তাকলিদ বলা হয়, অন্ধ অনুসরণ। ইসলাম অন্ধ ব্যক্তি, অন্ধ অনুসরণ একমাত্র এক ব্যক্তি চলবে, তিনি হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে কোন ব্যক্তির অন্ধ অনুসরণ সাহাবিদেরও করা হয়নি। সাহাবি কোন সাহাবি কোন একটা দলিল বললে, যদি কোন সাহাবির ভিতরে সেটা সন্দেহ হয়েছে, তখন সাথে সাথে আরেকজনের কাছে গেছে, তার মানে অন্ধ অনুসরণ করেননি। হ্যাঁ, দলিলটা যাচাই-বাছাই করার জন্য, কনফার্ম হওয়ার জন্য আরেকজনের কাছে গিয়েছেন, সেটা সহি কিনা সঠিক কিনা। সুতরাং অন্ধ অনুসরণ একবারে হারাম, কোন ব্যক্তি না, আমি না, কোন বড় আলেম না, কোন ব্যক্তি না, আমি যে কথাটি বলছি সেটা দলিল ভিত্তিক কিনা, দলিল আছে কিনা, কোরআন আছে কিনা, হাদিস আছে কিনা, আমি যে বললাম এটা আরেকজনের কাছে আপনি সেটা ট্রাই করেন, সেটা আপনি জানেন যে কথাটা ঠিক আছে কিনা, আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন। আর যদি আমি বলি যে হ্যাঁ, বুখারী এত নম্বর হাদিস, মুসলিমের এত নম্বর হাদিস, সহি হাদিস, আলবানী সহি বলেছেন, অমুক সহি বলেছেন, অমুক সহি বলেছেন, তাহলে ঠিক আছে, সেখানে আর যাচাই-বাছাই করার কোন প্রয়োজন নাই সেই বিষয়ে। কিন্তু যখন আমি দলিল ছাড়া কোনো কথা বলবো, তখনই আপনাকে সেটা কয়েকজনের কাছে যাচাই-বাছাই করতে হবে। সুতরাং অন্ধ অনুসরণ কোনো চলবে না, যা আশরাফ আলী থানভি লিখে গেছেন, আর তার অন্ধ অনুসরণ ব্যক্তিগত করে থাকে। তাই এ সমস্ত দোয়া পড়া বেদাত, এটা থেকে বিরত থাকতে হবে, এবং উযু শুরুতে শুধু বিসমিল্লাহ বলতে হবে। উযু শুরুতে শুধু বিসমিল্লাহ বলারই বিধান, শুধু বিসমিল্লাহ বলে উযু সুযু করতে হবে, বিসমিল্লাহ রহমান রহিম পুরোটাও বলা যাবে না, শুধু বিসমিল্লাহ বলতে হবে। এরপরে আরেকটি বেদাত হল, প্রতিটি অঙ্গ ধৌত করার সময় পৃথক পৃথক দোয়া বলা। অবশ্য আমি এটা কোনদিন শুনিনি, কিন্তু অনেকে বলে বা সরাসরি কারোর কাছে শুনিনি, কিন্তু অনেকে বলে যে এরকম আমরা আগে দোয়া পড়তাম, হাত ধোয়ার সময় একটা দোয়া, এভাবে যে এই হাদিস এটির ব্যাপারে বলা হয়েছে যে এই হাদিসটি জাল হাদিস, বর্ণনাটি জাল এবং ভুয়া মিথ্যা। প্রত্যেক উজুর অঙ্গ ধৌত করার সময় ওই আশরাফ আলী থানভি তার বইয়ে উল্লেখ এটা পেশ করেছেন যে এই দলিলটি যে বলা হয়েছে ইয়া আনাস উদনু মিন্নি মাকাদির আল উযু, আনাস তোমাকে উজুর মিকদার শিক্ষা দিব, অতঃপর আমি তার নিকটবর্তী হলাম, তখন তিনি তার দুই হাত ধৌত করার সময় বললেন বিসমিল্লাহিল বিসমিল্লাহ হি ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন তিনি ইস্তিনজা করলেন, তখন বললেন আল্লাহুম্মা আল্লাহুম্মা হাসসিন ফারজি ওয়া ইয়াসসিরনি আমরি। যখন তিনি উযু করেন ও নাক ঝাড়েন, তখন বললেন আল্লাহুম্মা লাক্কিনি হুজ্জাতি ওয়ালা তাহরিমনি রায়হাতাল জান্নাহ। যখন তার মুখমণ্ডল ধৌত করলেন, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যখন মুখমণ্ডল ধৌত করলেন, তখন বললেন আল্লাহুম্মা বাইয়্যিজ ওয়াজহি ইয়াউমা তাবিয়্যাজ উজুহুন। যখন তিনি দুই হাত ধৌত করলেন, তখন বললেন আল্লাহুম্মা আল্লাহুম্মা আতিনি কিতাবি বিয়ামিনি। অতঃপর যখন তার হাত মাসা করলেন, তখন বললেন আল্লাহুম্মা আগিসনা বিরহমাতিকা ওয়া জান্ নিবনা আজাবাক, অতঃপর আল্লাহুম্মা সাব্বিত কাদামি ইয়াউমা তাজিল ফিহি আকদাম, অতঃপর তিনি বললেন হে আনাস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন হে আনাস, মা মিন আকদিন কালাহা ইনাল উজুহি, ওই সত্তার কসম করে বলছি যিনি তো আমাকে সত্য সহ প্রেরণ করেছেন, যে বান্দা উজু করার সময় এই দুয়া বলবে, তার আঙ্গুল সমূহের ফাঁক থেকে যত ফোঁটা পানি পড়বে, তারা একজন করে ফেরেশতা তৈরি করবেন, সেই ফেরেশতা সত্যটি জিভা দ্বারা আল্লাহ তাসবিহ বর্ণনা করবেন, এই সওয়াব কিয়ামত পর্যন্ত, যালিকা তাসবিহ ইলা ইয়াউমিল কিয়ামাহ, কিয়ামত পর্যন্ত এই সওয়াব হতে থাকবে। এই হাদিসটি যেটি তিনি উল্লেখ করেছেন যে প্রত্যেক অঙ্গের দোয়ার ধৌত করার সময় দোয়া বলতে হবে, দোয়া বলেছেন রাসূল, এই মর্মে যে হাদিসটি সম্পূর্ণ মিথ্যা বানাওয়াট ভুয়া, এই মর্মে কোন সহিহ হাদিস নাই। এই হাদিসটি ইমাম বুখারী, ইমাম নাসাই, ইমাম দারাকুতনি সহ অন্যান্য ছেন, ইমাম নববী বলেছেন এই বর্ণাটি বাতিল, এর কোনো ভিত্তি নেই, এর কোনো ভিত্তি নেই, এটা বানাওয়াট ভুয়া এবং লা আসলালাহু ওয়া আন্নাহু লা আসলালাহু, তার কোনো ভিত্তি নেই। তাহলে বোঝা গেল যে প্রত্যেক অঙ্গে ধৌত করার সময় কোনো দোয়া নেই, উযু শুরুতে দোয়া আর উযু শেষের দোয়া, তাই আমরা সতর্ক সাবধান হব। আমরা আলহামদুলিল্লাহ এখানে যারা আছি তারা অনেকটা সংশোধন হয়েছে, কিন্তু যারা আমাদের আত্মীয় স্বজন বাড়িতেও অনেক মা বোনেদের এ ধরনের দোয়া পড়ে থাকে, বা আমাদের সমাজের মুরব্বীরা পড়ে, তাদেরকে যতটুকু পারা যায় নিষেধ করতে হবে বা বলতে হবে যে ধরনের দোয়া পড়ার কোন ভিত্তি নেই, এটা বেদাত। আর বেদাত করলে স্বভাবের আশাতে তো বেদাত করে, দোয়া বা কিসের কারণে স্বভাবের জন্য তো পড়ে থাকে, তো এই বেদাত যেটা রাসূল বলেননি করেননি দলিল প্রমাণ নাই সেটাই হলো বেদাত। আর এই বেদাত করার কারণে তাদের ক্ষেত্রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভয়াবহ বা সতর্ক সাবধান করেছেন যে কুল্লু বিদআতিন দলালাহ ও কুল্লু দলালাতিন ফিন্নার, প্রত্যেক ভ্রান্ত, প্রত্যেক আপনার বেদাত হলো ভ্রান্ত, আর এই এই ভ্রান্ত বা এই বেদাত তাকে জাহান্নামে নিয়ে যাবে, তাই আমাদেরকে আগে সতর্ক সাবধান হতে হবে। এরপরে এরপরের বেদাত হল ত্রুটিপূর্ণ কথা বললে উজু নষ্ট হয়ে যায়, বা উজুর সময় কথা বললে ফেরেশতারা রুমাল নিয়ে চলে যায়, উজুর সময় যদি কেউ কথা বলে তাহলে তার উজু থাকে না, বা যে ফেরেশতারা নিযুক্ত করা থাকে সে সমস্ত ফেরেশতারা চলে যায়। এই মর্মে যে কথা বলা হয়েছে যে উজুরকারীর মাথার উপর চারজন ফেরেশতা রুমাল নিয়ে ছায়া করে থাকে, পরপর চারটি কথা যদি কেউ বলে তাহলে ওই ফেরেশতাগণ তার মাথার উপর থেকে চলে যাবে, এই যে কাহিনী এবং কিসসা এটা হলো মিথ্যা কাল্পনিক, এর কোনো ভিত্তি নাই। তাছাড়া খারাপ কথা বললে উযু নষ্ট হয়ে যায়, এই আকীদাও সঠিক নয়। এই মর্মে যে হাদিসটি আছে সেই হাদিসটি জাল হাদিস, ইবনে আব্বাস থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাম বলেন আল হাদাসু হাদাসান হাদাসাল লিসান ওয়া হাদাসাল ফরদ ওয়ালাইসা সাওয়া হাদাসুল লিসান আশাদ্দু মিন হাদাসিল ফরজ ওয়া ফীহাল উযু। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন রাসূল সাল্লাম বলেন অপবিত্রতা দুই প্রকার, জিহ্বা ও লজ্জাস্থানের অপবিত্রতা, দুইটি এক সমান নয়, লজ্জাস্থানের অপবিত্রতা চেয়ে জিহ্বার অপবিত্রতা বেশি, আর এর কারণে উযু করতে হবে। এই হাদিসটি বাতিল জাল। অন্যদিকে সহিহ হাদিস হল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমি ওই ব্যক্তির ক্ষেত্রে জিম্মাদারিত্ব নিলাম, ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার জিম্মাদারিত্ব নিলাম, যে ব্যক্তি তার জিহ্বা এবং লজ্জাস্থান হেফাজত করবে সেই ব্যক্তিকে আমি জান্নাতে নিয়ে যাব। অর্থাৎ জিহ্বা যে কথা বলবে, সুন্দর কথা বলবে, মিথ্যা কথা বলবে না, মিথ্যে আশ্রয় নিবে না, অশ্লীল কথা বলবে না, আর লজ্জাস্থান হল লজ্জাস্থান তার ফরজ, লজ্জাস্থান হেফাজত করবে, কোন জেনায় লিপ্ত হবে না, ব্যবচারে লিপ্ত হবে না, অবৈধ কর্মকাণ্ডে লিপ্ত হবে না, সেই ব্যক্তির ক্ষেত্রে রাসূল বলছেন যে আমি তাকে জান্নাতে যাওয়ার জন্য আমি জিম্মাদারিত্ব নিলাম। সুবহানাল্লাহ। তাহলে এটা এটা হলো সহিহ হাদিস, কিন্তু এটা সহিহ হাদিস নয় যে কেউ যদি কোন কথা বলেই ফেলে তাহলে উযু নষ্ট হয়ে যাবে, মুখ দিয়ে অতিরিক্ত কথা বা কিছু খারাপ কথা বললে উযু নষ্ট হবে, কারণ এটা এটা উযু করতে হবে, এটা ভুয়া এবং বানাওয়াট, এই হাদিসটি সহিহ নয়। তাহলে এই ছিল আমাদের মোটামুটি উজুর মধ্যে বেদাত সমূহ। আরো আছে যেটা আমরা বলবো ইনশাল্লাহ, তার আগে একটা বলি, সেটা হলো ঘাড় মাসা করা। ঘাড় মাসা করার ক্ষেত্রে এমন কোন সহি প্রমাণ নেই, এটা মিথ্যা বানাওয়াট। এমন যে সমস্ত দলিল গুলো নিয়েছেন, অনেকগুলো দলিল নিয়েছে তারা যে ঘাড় মাসা করতে হবে, সেগুলা জাল অথবা জয়ীফ হাদিস। অনেকগুলো দলিল আছে, আমি উল্লেখ করতেছি না। সুতরাং ঘাড় মাসার কোন করার বিধান নেই। আপনি মাথা মাসা করবেন, মাথা মাসা করার সহি পদ্ধতি হলো কপাল থেকে নিয়ে শেষ পর্যন্ত নিয়ে যাবেন, আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। মহিলা হোক পুরুষ হোক সকলের ক্ষেত্রে কান মাসা করবেন। চতুর্থ অংশ মাথা মাসা করার ব্যাপারে যে দলিল তারা পেশ করে থাকে সেটিও সহি নাই। সুতরাং সহি হলো যে পুরাটাই মাসা করতে হবে। এরপরে উজুর পর অঙ্গ প্রত্যঙ্গ মুছা যাবে না, এই মর্মে যে কথা প্রচলিত আছে এটাও ঠিক নয়, এটা এক ধরনের আকীদাগত বিদাত। এরপরে আরেকটি হলো উজুর পর আকাশের দিকে তাকিয়ে দোয়া পড়া। উজুর পরে আকাশের দিকে তাকিয়ে অনেকে দোয়া পড়ে, এটাই বিদাত, এটাও করা যাবে না, এই মর্মে কোন সহিহ হাদিস নেই। এই হলো মোটামুটি আজকে উজুর সম্পর্কে, উজুর ভিতরে যে সমস্ত বিদাত আমরা করে থাকি আমাদের সমাজে প্রচলিত আছে। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ তাআলা আমাদের সঠিকটা বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন। জি আজকে কথা শেষ করছি, যদি কারোর কোনো প্রশ্ন থাকে আমরা করতে পারি।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার কথা কি শোনা যায়? হ্যালো, হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। তাহলে পরে আমি একটা প্রশ্ন হচ্ছে যে কোন মানুষকে সম্মান দেখানোর জন্য যা দাঁড়ায় না কি ইসলামে জায়েজ আছে, অর্থাৎ কোন মানুষ আসলো তার সে দাঁড়া হলো কিংবা একটা আসলো তাকে সম্মান দেখানোর জন্য দাঁড়া হওয়া কি ইসলামে জায়েজ আছে নাকি? শেখ আমার কথা বুঝতে পারছেন? হ্যাঁ মনে হয় শুনছেন না? আচ্ছা ঠিক আছে।
ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি বরকাতুহ। যে ইসলামে দাঁড়ানোর ব্যাপারে যে সমস্ত নিষেধাজ্ঞা করা হয়েছে সেটা যে কোনো ব্যক্তি আসতেছে আর সে নিজেকে মনে করতেছে যে আমার জন্য লোক দাঁড়িয়ে থাকুক, লোক আপনি বসে আছেন দাঁড়িয়ে গিয়ে সালাম মোসাবাত করলেন, এটা নিষেধ নয়, এটা করতে পারবে। রাসূলুল্লাহ আলাইহিসাল্লাম এক সাহাবীর ব্যাপারে বলছেন যে কুমুলে সাইয়ে দেখুন, সে ব্যক্তি অসুস্থ ছিলেন যে ঘোড়ার উপর নিয়ে আসা হচ্ছিল, সাহাবীদেরকে বললেন যে তোমরা তোমাদের নেতার সম্মান অর্থে বা নেতার জন্য দাঁড়াও। সেই ক্ষেত্রে তৎক্ষণাৎ আপনি বসে আছেন, কেউ আসবে মেহমান, তা দাঁড়িয়ে গেলে মোসাফা করলেন, সালাম বিনিময় করলেন, সেটা তো কোনো সমস্যা নেই, জায়েজ আছে। কিন্তু আগে থেকে দাঁড়িয়ে থাকা সম্মান প্রদর্শনের জন্য সেটা নিষেধ। আর সে ব্যক্তি যে ব্যক্তি আসতেছে সেও যদি মনে করে যে আমার জন্য সবাই দাঁড়িয়ে থাক, আমার সম্মান একটা আছে, আমার একটা ওয়েট আছে, মানে একটা অহংকার বোধ সে তার ভিতরে যদি আসে থাকে, তাহলে সেই ক্ষেত্রে নিষেধ, সেটা জায়েজ নাই। জি জাকাল্লাহের। জি আমাদের সামিম আক্তার ভাই সম্ভবত তিনি জানতে চেয়েছেন যে বেদাতিরা এই হাদিসটি বলেন যে ব্যক্তি ইসলামে জাল রীতি চালু করবে সে তার নিজের এবং সমস্ত লোকের সওয়াব পাবে, এবং যারা তার মৃত্যুর পর তার ওপর আমল করবে তাদের সওয়াবের কিছু পরিমাণও কম করা হবে না। হাদিসটি সহিহ হাদিস, সহিহ হাদিস, এটা তো সকল ক্ষেত্রে, এটা বেদাতিরা না, এটা আমরাও বলি যে যদি কোন ব্যক্তি, রাসূলুল্লাহ আলাইহিসাল্লাম বলছেন মান দাল্লা আলা খাইরিন ফালাহু মিসলু আজরি ফাইলিহি, যে ব্যক্তি কোন কল্যাণমূলক কোন ভালো কাজের একটা সুন্নাতকে জীবিত করলো, অর্থাৎ একটা ভালো নিয়ম চালু করলো যেটা আপনার বিলুপ্ত হয়ে গেছে, সন্ন্যাসটা বিলুপ্ত হয়ে গেছে, উদ্যোগ নিয়ে চালু করার কারণে যে সব পাবে তার সাথে অনুসরণ যারা করবে তারা যে সব পাবে সে ব্যক্তি সেই সব পাবে। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লায়ান কুসু যালিকা মিন উজুরিহিম শাইয়া, তাদের আমল থেকে কিছু কম করা হবে না। হ্যাঁ সেটা এটা ঠিক আছে, কিন্তু এর মানে এই নয় যেটা বলছেন আপনি যে এর দ্বারা নাকি নতুন জাল কিছু আমল হলেও বেদাত হবে না, না এটা অসম্ভব, বেদাতে যেটা ব্যাপারে বলা হয়েছে যে আপনি যেমন সুন্নাত আপনি মাগরিবের আগে দুই রাকাত নামাজ পড়তে হয় অথবা আপনার মহিলাদেরকে একটা নামাজের ব্যবস্থা করলেন ঈদগাহের, সেটা হয় না, আমাদের দেশে একটা কুপ্রথা আছে তাদেরকে নিয়ে যাওয়া যায় না, আপনি একটা উদ্যোগ নিয়ে চালু করলেন সুন্নাত আরো উজ্জীবিত করলেন, সেটার জন্য আপনি সব পাবেন। কিন্তু এর মানে এই নয় যে বেদাতি পন্থায় বেদাতি পদ্ধতি আলো আমল করব আর সেটা ভালো হয়ে গেল, এটা হতে পারে না, এটা অসম্ভব। সেটা ভিন্ন হাদিস আর তাদের আমল আখলাক এটা ভিন্ন, এটা এটা হতে পারে না, তাই এটার সাথে এটা সম্পর্ক নাই। জাকাল্লাহ খের। হ্যাঁ, বেরলবীদের আকিদা তো কুফরি আকিদা, তাদের সাথে দূরে থাকতে হবে। বেরলবি আর শিয়া এদের কুফরি আকিদা, ভয়ঙ্কর আকিদা, তাদের সাথে চলা খুব কঠিন, আপনি তাদের কাছ থেকে খুব দূরে থাকবেন, নাহলে ইমান আমান সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ আমাদের হেফাজত করুন এবং তাদেরকে হেদায়েত দান করুন। জাযাকাল্লাহ খায়রা।
জি মাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শেখ, আমি আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে এক ভাই প্রশ্ন করল যে কাপড়ের মোজার পর মাসে করা যায় না, অর্থাৎ যে মাসের যেরকম নিয়ম যে কেউ যদি ওযু করার পর কোন মোজা পরে পরবর্তীতে যদি তার ওযু ভঙ্গ করে ওই অবস্থায়, তখন সে যদি মোজা না খুলে পরে ওযু করে পায় মোজাতে মাসে করলে হয়ে যাবে। এখন বলতেছে কেউ একজন বলতেছে যে কাপড়ের মোজা দিয়ে এই মাসে করা হবে না, চামড়ার মোজা তাহলে পর মোজা পরা থাকলে মাসে হবে। তে এই মাসালাটা সম্পর্কে আমি সঠিক জানতে চাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
জি, অনেক সুন্দর প্রশ্ন। এটা আমাদের এই উজুর ভিতরে যে বেদাত তার মধ্যে এটাও ছিল, সামনে আলোচনাতে আছে যে চামড়ার মোজা ছাড়া মাসা করা যাবে না বলে ধারণা করা, উক্ত ধারণা সঠিক নয়, বরং যে কোনো পবিত্র মোজার উপর মাসা করা যাবে। এ মর্মে দলিল হল সহিহ আবু দাউদ হাদিস নম্বর 159, তিরমিজির হাদিস নম্বর 99, সনদ সহিহ মিশকাত 523, যেটা বাংলাতে মিশকাত বাংলা অনুবাদ হয়েছে সেটা সেখানে আপনি হাদিস নাম্বার পাবেন 488। এখানে আম হাদিস এবং সাধারণ হাদিসে উল্লেখ করা হয়েছে যে কোনো পবিত্র মোজার উপরে মাসা করতে পারবেন, সুতরাং চামড়া ছাড়া মাসা করা যাবে না, এটা ভুল ধারণা, এটা ভুয়া। হাদিসে কোন নির্দিষ্ট মোজার শর্ত আরোপ করা হয়নি, সুতরাং এটা ঠিক নয় যে চামড়া মোজাতেই মাসা করতে হবে, কথাটা ঠিক নয়, ভুয়া কথা। জাযাকাল্লাহ খায়র। হতবার কোন প্রশ্ন নেই, তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে সহি সঠিক দিন বুঝে আমল করার তৌফিক দান করুন। আমাদের মাঝে যারা কবরবাসী হয়েছেন তাদের সবাইকে আল্লাহ তাআলা ক্ষমা করুন। আল্লাহ রাব্বুল আলামিন কাছে দোয়া করি যারা আমাদের আত্মীয় স্বজন প্রতিবেশী বা আমার বাবা মা দাদা দাদি যারা দুনিয়ার মুমিন মুসলমান কবরবাসী হয়েছে, তারা কি অবস্থায় আছে জানি না, তাদের কবরের আজাব আল্লাহ মাফ করুন এবং সবাইকে জান্নাতবাসী করুন। আমরা যারা জীবিত আছি আল্লাহ তাআলা আমাদের সবাইকে সঠিক আমল করার তৌফিক দান করুন। যতদিন বেঁচে আছি জীবিত আছি আল্লাহ তাআলা আমাদের ইমানের উপর ইমান ধরে রাখার তৌফিক দান করুন। আল্লাহুম আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।